4 নভেম্বর 2016, তরজমান একাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস শাইখুল ওলামা হযরত ওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর জুমার পূর্বে বয়ান।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম المسلم من سلم المسلمون من لسانه ويده وعلى عليه الصلاة والسلام من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাপাক জেলা জেলাল ও মানবালুর বড় মেহরবানি, অতুলনীয় মেহরবানি যে মহান রব্বুল আলমীর নিজ দয়াতে আমাদের সকলকে ইমান এবং ইসলামকে দৌলত দান করেছেন। ইমান এবং ইসলামের চেয়ে বড় কোনো দৌলত নাই, বড় কোনো সম্পদ নাই। কেউ যদি সারা জাহানের বাদশাহ হয় কিন্তু কাফের হয়, তার ভিতরে ইমান নাই, তো দুনিয়ার জীবনে সে তার দাপট থাকবে, চান শওকত থাকবে, বড় ক্ষমতা থাকবে, বড় প্রভাব থাকবে, বড় নামধাম থাকবে, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর যে কোনো কাফরের ঠিকানা জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, যারা কাফের এবং মুশরিক, যারা ঈমান আনলো না, তাদের ঠিকানা হবে নিঃসন্দেহে জাহান্নাম। আর এর বিপরীতে মহান রব্বুল আলামিন বলেন যে যারা ঈমানওয়ালা নিঃসন্দেহে তারা জান্নাতওয়ালা হবে। এই জন্য ঈমানওয়ালা এবং জান্নাতওয়ালা কোশ্চিন কালেও বরাবর হতে পারে না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলো তো সে অন্ধকার এবং আলো দুইটা কি সমান হতে পারে? ইসলাম হলো আলোই আলো, আর ইসলামের বিপরীতে সব যত সব মতাদর্শ আছে এগুলো সব অন্ধকারই অন্ধকার। ইসলাম শিক্ষা দেয় আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ভিন্ন আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং কারুই উপাসনা করার কোনো সুযোগ নাই, কোনোই বৈধতা নাই। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদও নাই, কারুই ইবাদত বন্দিগি বা উপাসনা করাও যাবে না। কিন্তু পৃথিবীতে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন ধর্ম আছে, যাদের ধর্মে খোদা একজন না, অসংখ্য, অনেক অনেক খোদা। শুধু অনেক তো দূরের কথা, একজনের বেশি দুইজনকে মানলেও, দুইজনকে মানলেও তার ঠিকানা হবে জাহান্নাম। যেমন খ্রিস্টানরা হযরত মরিয়ম আলাইহাসসালামকেও খোদা মানে, হযরত ঈসা আলাইহিসসালামকেও খোদা মানে, আল্লাহকে তো খোদা মানে, আল্লাহর সঙ্গে আরো দুইজন খোদা মানে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে ইনতাহু খায়রাল লাকুম, তোমরা এই তিন খোদার বক্তব্য থেকে থামো, এটাই তোমাদের জন্য কল্যাণের পথ, তবে তোমরা কামিয়াব হবে, সফল কাম হবে। তো খ্রিস্টানরা মহান রব্বুল আলামিনের ইনজিলের মাধ্যমে প্রেরিত দীন ধর্মকে বিকৃত করে ফেলছে, এবং কারো কাছেই তাদের কাছে আসমানি কোনো কিতাব আদৌ নাই। তারা যে ইনজিলকে আসমানি কিতাব বলে এখনও দাবি করে, যেটা তাদের কাছে আছে, যেটা বাইবেল নামে এখন পরিচিত বা যেই নামেই পরিচিত, আসলে আসমানি কিতাব হিসাবে যে ইনজিল ছিল তার কোনো কথা সাধারণত এর ভিতরে তারা সংরক্ষিত রাখতে পারে নাই, বরং এর ভিতরে তাদেরই ধর্মের বিভিন্ন যাজকদের কথা তারা একত্রিত করছে এবং সেটাকে তারা ধর্ম নামে প্রচারিত করতেছে, পরিচিত করতেছে। এবং ইসলামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত ধর্মই আসমানি, যত ধর্ম পৃথিবীতে আসছিল, কোনো দিন ধর্মের হেফাজতের মহান রব্বুল আলামিন কোনো ওয়াদা করেন নাই। একমাত্র ইসলাম ধর্ম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করলেন, এই ইসলাম ধর্ম এবং এই ইসলাম ধর্মের কোরআন এবং এই পুরা দিন সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারিমে অঙ্গীকার করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন। এই কোরআন এটা আমি না, একমাত্র আমি নাযিল করি এবং এই কোরআনের আমি হেফাজত করব। রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন এবং কোরআনের হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলেন। কোরআন কি জিনিস? কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন যা কিছু কথা বলেন এর ব্যাখ্যা এবং বিশ্লেষণের দায়িত্ব দিয়েছেন প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক জল্লা জালাল মুহাম্মদ নবী বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন। এই কোরআন আমি নাজিল করলাম এবং হে হে রসুল, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না আনযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। যে আমি যে কোরআন নাজিল করলাম মানুষের কল্যাণের জন্য, হে রসুল আপনার জিম্মাদারি হলো এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করতে থাকবেন, ব্যাখ্যা করতে থাকবেন, বয়ান করতে থাকবেন কি অর্থ কি মর্ম। তাহলে বোঝা গেল কোরআনকে বুঝতে হলে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের ব্যাখ্যা বিশ্লেষণকেও বুঝতে হবে। তো রসুল্লাহ কোরআন যেরকম আল্লাহর দিন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত যেটা হাদিস শরীফ নামে পরিচিত সেটাও মহান রব্বুল আলমিনের দিন। ইসলামে আল্লাহর নবীকে আল্লাহ পাক যা কিছু দান করলেন সবটাই গ্রহণ করার জন্য নির্দেশ করে রব্বুল আলমিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রসুল তোমাদেরকে যা যা দিতে থাকেন তোমরা তা গ্রহণ করতে থাকো, নিতে থাকো, এবং যে বিষয়ে তিনি বারণ করেন নিষেধ করেন সেই বিষয়ে তোমরা থামো, সেই কাজ থেকে তোমরা থামো, তোমরা বিরত হও। তো এই আয়াতে পাক থেকে বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম এই মানব জাতিকে দিন হিসাবে যা কিছু দেন সেটা গ্রহণ করে মানব জাতির দায়িত্ব এবং কর্তব্য। তো কোরআন এর উপর আমল করা যেরকম দিন এবং ইসলাম অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার নির্দেশ তার নিষেধ তার দিক নির্দেশনার উপরে আমল করাও, সেটাও ইসলাম সেটাও দিন, এবং এই দুইটার এই সমন্বিত আমল মুসলমানের অনুসরণের দায়িত্ব। যখন মুসলমান সেটা অনুসরণ করবে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবাহু দু জাহানে তার কামিয়াবির ঘোষণা করছেন। হ্যাঁ, আতিউল্লাহ রসুল লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা আল্লাহকে মানবে আল্লাহ রসুলকে মানবে তাহলে দু জাহানে তোমাদের জন্য আল্লাহ পাকের রহমত এবং দয়া এবং কামিয়াবি সব দ্বার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ইসলামের উপর জিন্দেগি দান করেন। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দুনিয়াতে আসলে আরবের লোকগুলো তার কথা মানতে রাজি না। এতদিন পর্যন্ত তিনি আলামিন নামে পরিচিত, সম্মানিত এবং প্রশংসিত। সেই এতদিনের প্রশংসিত ব্যক্তিটা, হ্যাঁ, এতদিন যারা এতদিন তিনি সম্মানের শীর্ষে তাদের নিকটে একদম স্বীকৃত, কিন্তু মুহূর্তের মধ্যে তাকে প্রত্যাখ্যান করা, তার বিরুদ্ধে জুলুম অত্যাচার করা শুরু হয়ে গেল, নির্যাতনের উপর নির্যাতন, তার উপরে জুলুম, তার সাথীদের উপরে জুলুম, তার অনুসারীদের উপরে জুলুম, তার সাহায্যকারীদের উপরে জুলুম। কী কারণ ছিল? একটাই শুধু কারণ ছিল যে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছিলেন, এক আল্লাহ, আর কোনো আল্লাহ নেই। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস কুলুল্লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা বলো আল্লাহ ভিন্ন আর কোনো মাবুদ নেই, এই কথার উপর ঈমান আনো তবেই তোমরা কামিয়াব হবে, সফল কাম হবে। এই এতদিন পর্যন্ত যিনি এত সম্মানিত, এত সমাদৃত, এত প্রিয়, কিন্তু মুহূর্তের ভিতরে তারা তাকে শত্রু মনে করতে শুরু করলো আরবের লোকেরা। ইসলামের এই বাণী এই কথা এই দাওয়াত তারা কোনো ক্রমেই গ্রহণ করতে পারেনি। কি কথা বুঝেন নাই? মহান রব্বুল আলামিন সেক্ষেত্রে বললেন যে যে ঈমান আনলে জান্নাত, আর ঈমান ত্যাগ করলে বা এক খোদা ব্যতীত আরো বহু খোদা মানলে তার জন্য জাহান্নাম। কি কথা বুঝেন নাই? এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই কথা বললেন যে সূরা কাফিরুন এর মধ্যে কুলিয়া আইহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, হে কাফেররা শুনো আমার মাবুদ ভিন্ন, তোমাদের মাবুদ ভিন্ন, আমার মাবুদ এক মাবুদ আর তোমাদের মাবুদ তো অনেক মাবুদ, আমি উপাসনা করি এক আল্লাহ আর তোমরা উপাসনা করো অনেক খোদা, লাত উজ্জা মানাত বিভিন্ন প্রতিমা যা তাদেরকে তোমরা পাথর ইত্যাদি দ্বারা তৈরি করো সেগুলোর তোমরা পূজা করো, তো তোমাদের অনেক মাবুদ, হ্যাঁ লা আবুদু মা তাবুদুন, তোমরা যে সকল মাবুদের পূজা করো সেই মাবুদের পূজারই আমি না, তোমরা যে সকল মাবুদের উপাসনা করো সেই সকল মাবুদের উপাসনাকারী আমি না, আমি তো এক আল্লাহর উপাসনা করি। সূরা ইখলাস কুলহুয়াল্লাহ শরীফের নাম সূরা ইখলাস না, মুফাসসিরিন লিখছেন যেমন তাফসিরে মাজহারিতে আছে সূরা কাফিরুন যেটা আমরা পড়ি কুলহুয়াল কাফিরুন, এরও এক নাম হলো সূরা ইখলাস। আর এখানে এখলাস মানে হলো যে এক আল্লাহকে মানা, এখলাসুল ইবাদাহ অর্থাৎ ইবাদতকে খালেস করা একমাত্র আল্লাহর জন্য, এখলাস মানে এখানে এই। তো এটা যেরকম কুল হুয়াল্লাহু আহাদ এই সুরার মধ্যে আল্লাহ পাক যে কথা বলছেন ঠিক কাছাকাছি একই ধরনের কথা সুরা কাফিরুনের মধ্যেও বলছেন। তো এখানে সুরা কুল হুয়াল্লাহ শরীফের নাম সুরা এখলাস, এর মানে তাওহীদের কথা এখানে, এক আল্লাহর প্রতি বিশ্বাসের কথা এখানে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, তুমি বলো যে তিনি তো এক আল্লাহ, তিনি একক আর তার কোনো শরীক না, আল্লাহু সামাদ এবং তিনি কারো কাছে মুখাপেক্ষী না, সকলেই তার নিকট মুখাপেক্ষী। মহান রব্বুল আলামিন এতে ইঙ্গিত করলেন যে তোমরা যাদেরকে খোদা মানো তারা তো তোমাদেরও মুখাপেক্ষী, ওই খোদা যেগুলোকে প্রতিমা নামে তোমরা মানো খোদা হিসাবে, এই খোদাদের অস্তিত্ব তোমাদের হাতে হয়, তোমরা নিজেরা পাথর কিনো, ইট পাটকেল কিনো বা সিমেন্ট কিনো ইত্যাদি তোমাদের হাতের খরিদ, এবং সেগুলো দ্বারা তোমরা তৈরি করো, তারপরে সেইটাকে তোমরা পূজা করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, যাই করো, তার সম্মুখে মাথারত করো, সবটাই করো, তাকে খোদা ধারণা এবং উপাস্য ধারণা করে, কিন্তু প্রকৃতপক্ষে তো ওরা তো তোমাদের মোহতাজ, তোমাদেরই মুখাপেক্ষী। এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে তোমাদের খোদাগুলো এমন, ওদের গায়ে যদি মাছি পড়ে ওরা তো সেই মাছিটাও তাড়ানোর ক্ষমতা রাখে না, এতটা দুর্বল এবং কমজোর, এই দুর্বলকে তোমরা উপাস্য মানায় কীভাবে পূজা করতেছো, কীভাবে তার উপাসনা করতেছো। আল্লাহ পাক বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং যিনি মহান আল্লাহ তিনি কোনো সন্তান, তার থেকে কোনো সন্তান হয়নি এবং তিনিও কারো সন্তান না, হ্যাঁ তার কোনো আল্লাহ পাক কোনো পিতা মাতা সূত্রে জন্ম লাভ করেন নাই, আল্লাহ তো আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ না এবং কোনো কিছুই নেই। আর তোমরা যেগুলোকে উপাস্য মানো এরকম তো আরও পাওয়া যায়, আরও বহুত পাওয়া যায়, সমকক্ষ বেশুমার হয়, কিন্তু মহান আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। তো সূরা কাফিরুনের মধ্যে মহান রব্বুল আলামিন সেটাও সূরা ইখলাস তার ভিতরে বলেন যে যদিও এই নামে কাফিরুন নামে অভিহিত, ওই কাফিরুন শব্দটার কারণে কাফিরুন নামে অভিহিত, এই নামে চেনা যায় সূরাটাকে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, হ্যাঁ যে আমি ইবাদত করি না ওই সকল মাবুদের যেগুলোর তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ, হ্যাঁ তোমরাও ইবাদত করো না যেই খোদার আমি ইবাদত করি সেই মহান আল্লাহর, তোমরা তার ইবাদত করো না, তোমরা অন্যদিকে আসো, তার মানে আমার ধারা ভিন্ন তোমাদের ধারা একদম ভিন্ন, দুই পথে একদম সম্পূর্ণ দুই পথে। ফের ফিনিশিংয়ে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি এই কথা বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এতে স্পষ্ট হয়ে গেল তোমাদের দীন ধর্ম ভিন্ন এবং আমার দীন ধর্ম ভিন্ন। কি অর্থ? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবাহু এই কথা বলতে চাইলেন যে তোমরা যা করতেছো এর পরিণাম তোমরা ভোগ করবে, আর আমি যা করতেছি এটার পরিণাম আমি ভোগ করব। হ্যাঁ একজনে রসগোল্লা বানাইলো আর আরেকজনে বিষ তৈরি করলো, তো বলা হলো যে ঠিক আছে তোমারটা তুমি দেখবা তুমি কী করলে আর আমারটা আমি দেখব, তোমার আমল তোমার আমার আমল আমার, এর মানে কি যে রসগোল্লা তৈরি করলো রসগোল্লা খাওয়ার সময় সে কি মারা যাবে, আর যে বীজ তৈরি করলো তো বীজ খাওয়ার সময় সে কি রসগোল্লার মজা পাবে, রসগোল্লার সুযোগ সুবিধা পাবে? আসলে প্রকৃতপক্ষে এরকম দিন কুমারিয়া দিন বলার দ্বারা কঠিনভাবে মহান আল্লাহ তাদেরকে সতর্ক করে দিলেন যে পরিণামের জন্য তোমাদের এখনই সতর্ক হওয়ার সময় এবং সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দিন ঈমানের উপরে আরও বেশি মজবুত হওয়ার তৌফিক দান করে। ঈমান এবং ইসলামের সাথে জিন্দগি, ঈমান এবং ইসলামের সাথে মৌত আল্লাহ তাআলা মঞ্জুর করেন। হ্যাঁ, তো পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতে পাকের মর্মার্থ হলো যে আল্লাহ পাকের নিকট দীন ধর্ম বলতে একমাত্র ইসলাম, শুধু ইসলাম। এবং আল্লাহ পাক জাল্লাল পরিষ্কার ভাষায় আরো বললেন ওমান ইয়াবতাগি গায়রা ইসলাম দীনান, ইসলাম ব্যতীত আর কোন দীন ধর্ম যারাই অনুসরণ করবে অনুসন্ধান করবে অন্বেষণ করবে লাই ইয়ুকবালা মিনহু ফালা ইয়ুকবালা মিনহু, পশ্চিম কালো তার সে দীন ধর্ম মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা ইসলামের বিধান বটে যে এক যে কোনো মুসলিম দেশে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের লোকজন যদি থাকে তারা এই দেশের আইন কানুন মানে এবং এই দেশকে মানে এই দেশের নাগরিক হিসাবে থাকে, এজন্য তাদের দীন ধর্ম তাদের ধর্ম পালনের জন্য তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। কি কথা বুঝেন নাই? এবং তাদের ধর্ম পালনের ক্ষেত্রে তাদের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না, তাদেরকে না বাধা দেওয়া না তাদের উপরে এর কারণে কোনো রকমের জুলুম করার কোনোই সুযোগ আছে ইসলাম। যখন তারা এই দেশে বাস করে তো তাদের সেই সুযোগ সুবিধা দিতে হবে নাগরিক হিসাবে, কিন্তু এর অর্থই না যে ইসলাম মুসলিমদের যে ইসলাম এবং যে ধর্ম এবং দিন এবং অন্যান্য ধর্ম এবং দিন দুটোরই আমলের কারণে সে জান্নাতে চলে যাবে, এই ধারণা সহি না। কোরআন শরীফে সে কথা আল্লাহ পাক বলেন নাই এবং ইসলামের সেটা শিক্ষাও না। আর এমনটা হলে ফের আরব জাতি রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে দাঁড়ালো কী জন্য, এবং এমনকি তাকে তার জন্মভূমি মক্কা থেকে বিতাড়িত করলো কী কারণে, এবং তার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে সেই আপনদের এত প্রিয়জনদের এত ঘনিষ্ঠজনদের এমনকি আত্মীয় স্বজনের পর্যন্ত এত যুদ্ধ বিগ্রহ হলো কোন কারণে? একটাই তো কারণ যে আরবের লোকেরা বাপ দাদার যে ধর্ম পূজা করত, ধর্ম অনুসরণ করত, হ্যাঁ না, যে প্রতিমা পূজা নানান রকমের প্রতিমা পূজার ধর্ম, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার বিপরীতে এক আল্লাহর প্রতি বিশ্বাসের দিন ধর্মের প্রচারক ছিলেন, এই কারণেই তো। এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে পবিত্র কোরআনের ভাষা যে আদু ইলা বসীরতিন, হ্যাঁ না, আদু ইলাল্লাহ আলা বসীরতিন আনা ওমান ইত্তাবানি, আমি তো তোমাদেরকে এক আল্লাহর দিকে ডাকি এবং এটাই আলোর পথ, এটাই সঠিক পথ। আর পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আরও বললেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এক আয়াতে বললেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওরা যা যেই পথ অনুসরণ করতেছে সেটা তো অন্ধকার আর অন্ধকার, আর তোমাদের নিকট যে কোরআন আসলো যে দিন আসলো এটা নূরই নূর আলোই আলো। এবং এক আয়াতে আল্লাহ পাক জাল্লাল মানাওয়ালু বললেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহ পাক তাদের এমন মহান অভিভাবক, ইউখরিজুহুম মিনাজ জুলুমাত ইলা নূর, সব ধরনের অন্ধকার থেকে মুক্ত করে আল্লাহ পাক তাদেরকে কেবলই নূর আর নূর আলো আর আলোর দিকে নিয়ে আসে। হ্যাঁ, ইসলাম হচ্ছে পুরাটা নূরই নূর, আর ইসলামের বিপরীতে যত মতাদর্শ সবটা অন্ধকার আর অন্ধকার। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বললেন ঈমানের সূত্রে তাওহীদের সূত্রে ইসলামের সূত্রে আল্লাহ পাক তো বান্দাদেরকে কেবল নূর আর নূরের দিকে নিয়ে আসেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের মুশরিক তাদের অভিভাবক কারা? শোনো, ওই শেষ শয়তানের দল, ইউখরিজুহুম মিনান নূর ইলা জুলুমাত, তারা তো তাদেরকে সে নূর থেকে সরায় নিয়ে কেবল অন্ধকার অন্ধকারের দিকে নিয়ে যায় এবং তার ভিতরে ঢুকে যায়। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, پیار نبی محمد الرسول اللہ صلی اللہ تعالی وسلم بولیں جے من قال لا الہ الا اللہ دخل الجنہ جے بکتی لا الہ الا اللہ بولوے جے اللہ بیتی تو آر کنو معبود نائی آر کنو اپس نائی نیسن دے سے جنت پرمس کوئی ایبوں رسول پاک صلی اللہ تعالی وسلم بولیں من کان آخر کلامہ لا الہ الا اللہ دخل الجنہ এই দুনিয়ার থেকে বিদায়ের সময় শেষ মুহূর্তে শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ভিন্ন আর কোনো মাবুদ নাই, এই কথার উপরে যার দুনিয়ার থেকে বিদায় হবে মৃত্যু হবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমরা ওয়ালু আমাদেরকে ইমানের কামিল নূর নসিব করেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবা একরামকে, তোমরা কোনো এলাকায় যাও, লোকদেরকে ঈমানের কথা বলো, ঈমানের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত পেশ করো। এই মানুষ যখন ঈমান গ্রহণ করলো, সাথে সাথে তাকে বলো আসো ভাই নামাজ আদায় করো। ঈমানের পরপরই স্থান হলো পাঁচ ওয়াক্ত নামাজের, পাঁচ ওয়াক্ত নামাজের নামাজ পড়া ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো পাঁচ ওয়াক্ত প্রতিদিন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে মহান আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তাকে নিঃসন্দেহে দান করবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পূর্ণাঙ্গভাবে লাভ করলেন যখন তিনি মেরাজে গেলেন। তো মেরাজের সময় রব্বুল আলামিন প্রথমত পঞ্চাশ ওয়াক্ত নামাজই ফরজ করছিলেন, ওখান থেকে খুশি হয়ে ফিরলেন যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ, যে বাদ কোনো বাদশাহ যদি কাউকে দিনের ভিতরে অনেকবার ডাকেন, কাউকে হয়তো মাসে ছয় মাসে বছরে একবার ডাকেন, আর কাউকে বারংবার বাদশাহ ডাকেন নিজের কাছে দরবারে ডাকেন, যে লোক এরকম বারবার বাদশার আহ্বান পান, ডাক শুনেন যে বাদশাহ আমাকে তলব করছেন দরবারে, তো সেই লোক কতটা নিজেকে সম্মানিত বোধ করে, কতটা মর্যাদা সম্পন্ন বোধ করে, এবং এটাকে কত বড় গৌরব এবং কত বেশি কৃতজ্ঞতার বিষয় মনে করে। যে সমস্ত বাদশার বাদশাহ মহান রব্বুল আলামিন বান্দাকে যদি দিনের মধ্যে পঞ্চাশ বার বলেন আমার কাছে আসো এবং একান্ত সান্নিধ্য তোমাকে দান করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যে মহান রব্বুল আলামিনের একদম আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়াল বান্দার একদম সামনাসামনি হয়ে যায় নামাজের মধ্যে, এমন সুচ সম্মান এবং মর্যাদা এবং কল্যাণ এবং সাফল্য নসিব হয় এ নামাজের মধ্যে দাঁড়ানোর অবস্থায়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সেজদায় মাথা নত করে তো মহান রব্বুল আলামিনের কদমের উপরেই সে সেজদা করে। এত বড় মর্যাদা এই নামাজে যখন নসিব হয় তো পঞ্চাশ বার কেন আরও বেশিও যদি হয় সেটা কি মহাসৌভাগ্য না? এই সুযোগ, এই সৌভাগ্য, এই এত বড় নেয়ামত কে না গ্রহণ করতে আগ্রহান্বিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলুল্লাহ ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রাসূলদের সেরা, তিনি সারা বিশ্বের সকলের মধ্যে শ্রেষ্ঠ, তিনি আল্লাহর পরে সবচেয়ে বড়, তিনি আল্লাহ পাকের সবচেয়ে এবং আল্লাহ সবচেয়ে বড় প্রেমিক, তিনি প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তিনি সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি চিনেন, আল্লাহ পাকের সৌন্দর্য সবচেয়ে বেশি তিনি দেখছেন এবং বুঝেন। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট পঞ্চাশ বার যাওয়ার জন্য কত ভীষণ ব্যাকুল হয়ে উঠছেন, কত বেশি আগ্রহান্বিত তখন হয়ে উঠছেন যে প্রতিদিন এই মহান সুযোগ আমার নসিব হবে, আমার উম্মতের নসিব হবে। তো অনেক বেশি আনন্দিত হলেন, ফিরলেন তো আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তো বললেন যে কী খবর শুনান, বললেন যে খবর এই যে মাশা আল্লাহ প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আমার উম্মতের উপরে। হ্যাঁ, তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আমি তো এই ব্যাপারে পুরানো অভিজ্ঞতাওয়ালা, আপনি তো এখন মাত্র গিয়ে সংবাদ পৌঁছাবেন তো ওরা আমল শুরু করবে, তো উম্মতকে বললে পর উম্মত করে কি, এগুলোর পুরানো অভিজ্ঞতা আমার আছে। আরে আপনি তো যাবেন, আপনি তো খুশি, কিন্তু ওরা আমল করবে না, করলে তো বড় পুরস্কার, বড় সম্মান, বড় মর্যাদা, বড় লাভ, আর না করলে তো কঠিন শাস্তি হবে। এজন্য আপনি এক কাজ করেন, আপনি যান আল্লাহর কাছে গিয়ে আবার বলেন আরও কমায় দেন। আমার উম্মত এতটা পারবে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য সকলের জন্য আমি আপনাকে রহমতি রহমত দয়ার দয়া হিসাবে পাঠাইছি, দয়ার দয়া স্বরূপ প্রেরণ করছি আমি আপনাকে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ বিগলিত হলো, তিনি আবার গেলেন আল্লাহ পাকের নিকট, বললেন আল্লাহ তাআলা পাঁচ রক্ত কমায় দিলেন, যে ঠিক আছে পাঁচ রক্ত কম, ৪৫ রক্ত পড়লেই হবে। আসলেন আবার মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, তিনি অপেক্ষমান যে কী খবর নিয়ে আসেন তো দেখি। বললেন যে কী খবর? বললেন যে খবর তো আরে হবে না, আপনার উম্মত পারবে না, পারবে না তো ফের করুণ পরিণতি হবে, আরও আরও কমান আরও যান। তিনি আবার গেলেন, এইভাবে বারংবার প্রতিবারে একবার যান দরখাস্ত করেন, আবার আসেন, আবার তিনি বলেন আবার যান। এই পাঁচ রক্ত পাঁচ রক্ত পাঁচ রক্ত কম করতে 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 সর্বশেষ একদম শুধুমাত্র পাঁচ রক্তই থাকলো, সিরফ পাঁচ রক্ত থাকলো। এইবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরলেন, মূসা আলাইহিস সালাম বললেন ওরা কিন্তু পাঁচ রক্তও পড়বে না, এরা কিন্তু পাঁচ রক্ত ঠিক মতো পড়বে না। হ্যাঁ, তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন যে আপনি আবারও যান আরও কমান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আর যেতে পারবো না। আমি আর যেতে পারবো না, আর তিনি যান নাই। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বললেন যে হে রসুল, আপনার উম্মত পড়বে পাঁচ ওয়াক্ত, কিন্তু আমি প্রতিদিন পাঁচ ওয়াক্তের বিনিময়ে ৫০ ওয়াক্তেরই পূর্ণ সওয়াব দান করব। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের যে মহা সম্মান, হ্যাঁ, যে মর্যাদা, যে সুযোগ সুবিধা কোনো জাতির কাছে সেটা নাই। ইসলামে কাবা, ইসলামে পবিত্র কোরআন, ইসলামে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের অনুসরণে, হ্যাঁ, জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন করছেন, ইসলামের অনুসরণে মহান আল্লাহর দিদার, ইসলাম অনুসরণের কারণে অনন্তকালের জান্নাত নসীব হবে। ইসলামেরই অনুসরণের বরকতে বান্দা ঈমানের সঙ্গে যখন তার মৃত্যু হলো, যদিও সে সারা দুনিয়ার সমস্ত গুনাতে গুনাগার, সমস্ত পাপে পাপিষ্ঠ, কিন্তু তারপরও ঈমান এবং ইসলামটুকু নিয়ে মৃত্যুবরণ করলে কখনো না কখনো নিশ্চয়ই আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন এবং এরপর অনন্তকালের জান্নাত আল্লাহ পাক তাকে নসীব করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বশেষ যে লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাত দেওয়া হবে, তো যারা জাহান্নামে নিক্ষিপ্ত হলো এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের পর জান্নাতে যাবে, তো জান্নাত জান্নাতের বাইরে, জাহান্নাম এবং জান্নাতের বাইরে মাঝখানে একটা নহর আছে, একটা দরিয়া, যার নাম হলো নহরুল হায়াত। হ্যাঁ, দুই নামের যে কোনো নাম, নহরুল হায়াত অথবা নহরুল হায়াত, যে ওই ওর ভিতরে গোসল করবে জাহান্নামীরা, জাহান্নাম থেকে মুক্তি লাভের পর ওই নহরের পানি দ্বারা তাদেরকে গোসল দেওয়া হবে। তো জাহান্নামে এতদিন থাকার কারণে দাগ টাগ হয়ে গেছে না শরীরে, মুহূর্তের মধ্যে একদম সবটা পরিবর্তন হয়ে একদম তরতাজা হয়ে যাবে এবং নূর ঝলমল করতে থাকবে তার পুরো চেহারাতে এবং শরীরে, এবং তাদের পিছনে লেখা থাকবে উতাকাউর রহমান, যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই মানুষগুলো জান্নাতে যখন যাবে তো অনন্তকাল জান্নাতই থাকবে, আর কশিন কালো এক মুহূর্তের জন্য জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন খালিদিনা ফিহা আবাদা, যে এরা অনন্তকাল জান্নাতেই বসবাস করবে। তো ইসলাম এবং ঈমান এবং ইসলামটুকুর বরকতে এত বড় মর্যাদা লাভ হবে। হ্যাঁ, কোনো দীন ধর্মের অনুসরণে এই এই নিয়ামত, এই মর্যাদা কুশ্চিন কালো অর্জন হওয়া সম্ভব না, একমাত্র ইসলামই আল্লাহ পাক এই নিয়ামত দান করছেন। এজন্য সকলে দিন রাত দোয়া করতে থাকা চাই আল্লাহ তাআলা যেন ঈমান এবং ইসলামের উপর আমাদেরকে জমায় রাখেন, অটল অবিচল বানায় দেন। কোরআন শরীফ আল্লাহ পাক জালা জালালু ওয়া মানওয়াল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাদেরকে ঈমান এবং ইসলামের হেদায়েত দেওয়ার পর ফের যেন আমরা এই পথ থেকে বিচ্যুত না হই, হ্যাঁ না, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আমাদের জন্য খাস রহমত, বিশেষ রহমত আপনি নাজিল করেন, দান করেন, যে রহমত লাভের পর বান্দা ঈমান এবং ইসলামের উপর অবিচল হয়ে যায়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে আপনি তো এই নিঃস্বার্থ দানকারী, আপনার দানের জন্য কোনো শর্ত নাই, আপনি যাকে চান দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং ইসলামের উপরে অটল অবিচল বানায় দেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মজবুতভাবে নামাজ ধরে সে তার ভিতরে পুরো দিন আসতে বাধ্য। মান আকামাস সালাতা ফাকাদ আকামাত দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যে ব্যক্তি নামাজকে সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে কায়েম করলো, নামাজ ধরলো, তো সে তো পুরো দিন তার জীবনে আনলো, আর যে নামাজ ত্যাগ করলো সে তো পুরো দিনকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা নামাজের খুব মহব্বত, আজমত এবং কদর আমাদের সকলকে করার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফে বলছেন আস-সালাতু নূর, নামাজ তো পুরাটা নূর, আর নূর নামাজের দ্বারা অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়, তেলাওয়াতের দ্বারা অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়, জিকিরের দ্বারা অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর কাছে গুনাহগার বড় কাঁদতে থাকলো, গুনাহগার বান্দা সে চোখের পানির উপরও আল্লাহ পাকের রহমত নৈকট্য নূর বর্ষণ হতে থাকে। এক বুজুর্গ বলেন যে জো গিরে ইদার জমি পর মেরে আশক কে সিতারে, চমক উঠা ফলক পর মেরি বন্দগি কা তারা, বন্দা জমিনে যখন কাঁদতে থাকে তো চোখের পানি নূর আসমান পর্যন্ত পৌঁছতে থাকে। এবং মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন লানিনুল মুজদিবিন হাব্বু ইলাইয়া মিন সাদরিল মুসাববিহিন, যে গুনাহগার বান্দারা যখন কান্নাকাটি করতে থাকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বলেন সারা দুনিয়ার যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম জিকিরে মশগুল, সে সুবহানাল্লাহর জিকিরে মশগুল বান্দাদের আওয়াজের চেয়ে গুনাহগার বান্দার কান্নাকাটির আওয়াজ আমার রহমতকে বেশি আকৃষ্ট করে। সুস্থ বান্দা, সুস্থ সন্তান রাত্রে যদি চিৎকার দেয় মা, আর অসুস্থ বাচ্চাও যদি চিৎকার দেয় মা, তো মায়ের অন মহব্বত কার দিকে বেশি আকৃষ্ট হয়? তো রব্বুল আলামিন, তো রব্বুল আলামিন, হ্যাঁ না, আল্লাহ পাক জাল্লা জালালু আমরাওয়ালু আমাদেরকে মাফ করেন, আমাদের সকলকে দীন ঈমানের ইসলামের উপরে জিন্দেগি এবং মৌত দান করেন। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন।
আত্মশুদ্ধি ও আল্লাহমুখী জীবন গড়ার মহান কারিগর ফকিহুন নাফস তরজুমান আকাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল আলামা হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রতিদিন নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপে অতি সহজে পাওয়ার জন্য যোগাযোগ নম্বর মুফতি শহীদুসালাম কাসিমি নাম্বার 01715808769, হজরতওয়ালার বয়ান পাওয়ার গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস মেসেজে জানাবেন আপনার নাম ঠিকানা, বাংলা উর্দু দুই গ্রুপেই অ্যাড হতে চান বা শুধু বাংলাতেই অ্যাড হতে চান। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর গ্রুপে বহাল থাকার জন্য জরুরি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে কোন প্রাণীর ছবি থাকবে না এবং একবারের জন্য কখনোই গ্রুপের মধ্যে মেসেজ লিখবেন না। কোন প্রকারের মেসেজ দিয়ে দিলে তাকে গ্রুপ থেকে তাৎক্ষণিক রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। আপনার মোবাইল থেকে কারো নাম এবং নাম্বার হুবহু আমার কাছে পাঠানোর জন্য সহজ পদ্ধতি হলো আমার প্রোফাইলে গিয়ে প্রথমে অ্যাটাচ ক্লিপে টাচ করুন, তারপর কন্ট্যাক্ট, তারপরে যে নাম্বারটায় হোয়াটসঅ্যাপ চালু এবং তার প্রোফাইল পিকচারে কোন প্রাণীর ফটো দেওয়া নেই তাতে টাচ করুন, এরপরে সেন্ড এ টাচ করার সাথে সাথেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজ যাবে তাতে নট স্প্যামে টাচ করুন, কখনোই রিপোর্ট স্প্যাম বা ব্লকে টাচ করবেন না।